28, সূরা কাসাস, রুকু 9, আয়াত 88, মক্কি। দয়াময় মেহরবান আল্লাহর নামে। তা, সিন, মিম, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। বিশ্বাসীদের কল্যাণের জন্য তোমার কাছে আমি মূসা ও ফেরাউনের ঘটনা যথাযথভাবে বয়ান করছি। ফেরাউন অহংকারী ও ক্ষমতাদর্পী হয়ে সীমালঙ্ঘন করেছিল, দেশের অধিবাসীদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে একটি সম্প্রদায়ের উপর সে নির্মম নিপীড়ন চালাচ্ছিল। সে তাদের পুত্র সন্তানদের হত্যা করত আর কন্যা সন্তানকে ভবিষ্যতে দাসী করার জন্য বাঁচিয়ে রাখত। সে ছিল চরম অত্যাচারী। কিন্তু আমি অনুগ্রহ করে এই নিপীড়িতদেরই দেশের উত্তরাধিকারী এবং বিশ্বাসের ক্ষেত্রে অগ্রপথিক বানাতে চাচ্ছিলাম। ফেরাউন, হামান ও তার নিষ্ঠুর বাহিনী এই নিপীড়িত জনগোষ্ঠী থেকে যা আশঙ্কা করছিল, আমি চাচ্ছিলাম তাকেই বাস্তব রূপ দিতে। আমি মূসার মায়ের কাছে প্রত্যাদেশ পাঠালাম, শিশুটিকে বুকের দুধ খাওয়াও, তারপর তাকে নিয়ে তোমার মনে কোনো আশঙ্কা জাগলে তাকে নদীতে ভাসিয়ে দাও। কোনো ধরনের ভয় বা দুশ্চিন্তাকে প্রশ্রয় দিও না। আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব এবং সে হবে আমার রসুলদের একজন। ফেরাউনের লোকজন নদী থেকে শিশুটিকে তুলে আনল। ওরা বুঝতেও পারল না যে এই হবে ওদের শত্রু ও দুঃখের কারণ। অবশ্যই ফেরাউন, হামান ও ওদের বাহিনী ছিল ঘোরতর পাপী। ফেরাউনের স্ত্রী শিশুটিকে দেখেই বলল, এ শিশু তো তোমার ও আমার চোখ জুড়াচ্ছে, একে হত্যা করো না, সে আমাদের উপকারে আসতে পারে, আবার তাকে আমরা পালক পুত্র হিসেবেও নিতে পারি। বিনাশকারীকে যে নিজের ঘরেই পালন করতে যাচ্ছে, প্রকৃতপক্ষে তা ওরা বুঝতেই পারেনি। এদিকে মূসার মা বিচলিত হয়ে পড়ল, আমার প্রতিশ্রুতির ওপর বিশ্বাসে যদি তার অন্তরকে অটল না রাখতাম, তাহলে মূসার পরিচয় তার দ্বারাই প্রকাশ হয়ে পড়ত। সে মূসার বোনকে বলল, ওর পেছনে পেছনে যাও, দূরে থেকো যাতে কেউ সন্দেহ না করে। সে দূরে থেকেই অনুসরণ করতে লাগল, কেউ টের পেল না। মূসা কোনো ধাত্রীর দুধ যাতে না খায় সেজন্য আমি আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করেছিলাম, ফলে মূসা দুধ খাচ্ছিল না। এ সময় মূসার বোন সেখানে হাজির হয়ে বলল, তোমাদেরকে কি আমি এমন এক পরিবারের সন্তান দেব যারা ওকে তোমাদের হয়ে লালন পালন করবে, ওর যত্ন নেবে? এভাবে আমি মূসাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিলাম যাতে তার চোখ জুড়ায়, অস্থিরতা দূর হয়ে যায় আর বুঝতে পারে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য, যদি অধিকাংশ মানুষই তা বোঝে না। মূসা যৌবনে পদার্পণ করার পর আমি তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করলাম। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। একদিন লোকজন যখন অলস সময় কাটাচ্ছিল, তখন সে শহরে প্রবেশ করল। সে দেখল দুজন লোক মারামারি করছে, একজন তার দলের, অন্যজন বিপক্ষ দলের। দলীয় লোকটি প্রতিপক্ষের বিরুদ্ধে মূসার সাহায্য চাইল। মূসা এক ঘুষি মারল এবং প্রতিপক্ষের লোকটি মারা গেল। তখন মূসা মনে মনে অনুশোচনা করে বলল, এ তো শয়তানি কাজ হয়ে গেল, নিঃসন্দেহে শয়তান আমার প্রকাশ্য শত্রু ও বিভ্রান্তকারী। অনুশোচনায় দগ্ধ হয়ে মূসা প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, আমি আমার নিজের উপর জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু। এরপর মূসা প্রতিজ্ঞা করল, হে আমার প্রতিপালক, তুমি আমার উপর যে অনুগ্রহ করেছ তার প্রেক্ষিতে আমি প্রতিজ্ঞা করছি, ভবিষ্যতে আমি কখনো কোনো অপরাধীকে সাহায্য করব না। পরদিন সকালবেলা এক ধরনের ভয় ও শঙ্কা নিয়ে মূসা শহরে বের হল। সে দেখতে পেল গতকাল যে সাহায্যের জন্য ডেকেছিল আজকেও সে আরেকজনের সাথে ঝগড়া বাঁধিয়ে সাহায্যের জন্য চিৎকার করে তাকে ডাকছে। মুসা তাকে বলল, তুমি তো অত্যন্ত কলহপ্রবণ লোক। কিন্তু মুসা যখন আবেগবশত উভয়েরই সাধারণ শত্রুকে মারতে উদ্যত হল, তখন লোকটি চিৎকার করে উঠল, হে মুসা, গতকাল তুমি যেভাবে একজনকে খুন করেছ সেভাবে কি আমাকেও খুন করতে চাও? তুমি তো অত্যাচারী হতে চলেছ, ন্যায় প্রতিষ্ঠাকারী নয়। এই সময় শহরের দূর প্রান্ত থেকে একজন ছুটে এসে বলল, হে মুসা, ফেরাউনের সভাসদরা গতকালের খুনের প্রেক্ষিতে তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। তুমি এখনই শহর ছেড়ে চলে যাও, আমি তোমার মঙ্গলকামী। মুসা সেখান থেকে ভীতচকিত অবস্থায় বেরিয়ে পড়ল। কামনো বাক্যে প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, জালেমদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। মিশর ত্যাগ করে মদিয়ান যাত্রা করার সময় মুসা বলল, নিশ্চয়ই আল্লাহ আমাকে সরল পথে পরিচালিত করবেন। মদিয়ানের এক পানির কূপের কাছে পৌঁছার পর মুসা দেখল একদল লোক গবাদি পশুকে পানি পান করাচ্ছে, আর একটু দূরে দুই বালিকা তাদের গবাদি পশুগুলোকে সামাল দিতে ব্যস্ত হয়ে উঠেছে। সে বালিকাদের জিজ্ঞেস করল, তোমাদের কি সমস্যা? ওরা বলল, রাখালেরা ওদের পশুর পাল সরিয়ে নিয়ে না যাওয়া পর্যন্ত আমরা আমাদের পশুগুলোকে পানি খাওয়াতে পারি না, আমাদের বাবা অতি বৃদ্ধ। মুসা ওদের পশুগুলোকে পানি খাইয়ে এক গাছের ছায়ায় আশ্রয় নিয়ে বলল, হে আমার প্রতিপালক, যে অনুগ্রহই তুমি আমাকে করো না কেন, তাই আমার বিশেষ প্রয়োজন। কিছুক্ষণ পর বালিকাদ্বয়ের একজন লজ্জায় জড়সড় হয়ে তার কাছে এসে বলল, আব্বা আপনাকে ডাকছেন, আপনি যে আমাদের পশুগুলোকে পানি খাইয়েছেন এই জন্যে তিনি আপনাকে পুরস্কার দেবেন। মুসা বৃদ্ধের কাছে গিয়ে তার সকল ঘটনা বলল। সব শুনে সে বলল, ভয় করো না, তুমি জালেমদের হাত থেকে বেঁচে গেছ। বালিকাদ্বয়ের একজন বলল, আব্বা তাকে কাজে নিযুক্ত করুন, সবচেয়ে ভালো কর্মচারী সেই হবে যে শক্তিমান ও বিশ্বস্ত। তাদের পিতা মুসাকে বলল, আমি আমার দুই মেয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই, শর্ত হচ্ছে তুমি 8 বছর আমার এখানে কাজ করবে, যদি 10 বছর করতে চাও তা তোমার ইচ্ছে, এটাই বিয়ের দেন মোহর। আমি তোমার উপর কোনো কষ্ট চাপিয়ে দিতে চাই না, ইনশাআল্লাহ তুমি আমাকে সদাচারী হিসেবেই পাবে। মুসা তার সম্মতি প্রকাশ করে বলল, আমরা চুক্তিবদ্ধ হলাম, এই দুটি মেয়াদের যে কোনো একটি পূরণ করলে আমার আর কোনো বাধ্যবাধকতা থাকবে না, আল্লাহ আমাদের চুক্তির সাক্ষী থাকবেন। নির্দিষ্ট মেয়াদ শেষে মুসা সপরিবারে যাত্রা করল এবং তুর পাহাড়ের পাদদেশে আগুন দেখতে পেল। সে তার পরিবারকে বলল, তোমরা এখানে অপেক্ষা করো, আমি দূরে আগুন দেখছি, আমি সেখানে হয়তো কোনো খবর পাব, বা নিদেন পক্ষে তোমাদের আগুন পোহানোর জন্যে জ্বলন্ত কাঠ আনতে পারব। যখন মুসা আগুনের কাছে পৌঁছল তখন উপত্যকার ডান পাশের পবিত্র ভূমির এক গাছের পেছন থেকে তাকে বলা হল, হে মুসা, আমি আল্লাহ মহাবিশ্বের প্রতিপালক। নির্দেশ দেয়া হল, তোমার লাঠি নিক্ষেপ করো। লাঠি ফেলার পর একে সাপের ন্যায় ছোটোছুটি করতে দেখে মুসা উল্টো দৌড় দিল, পেছন দিকেও আর তাকাল না। তাকে বলা হল, হে মুসা ফিরে এসো, ভয় করো না, তুমি সম্পূর্ণ নিরাপদ, এবার বগলে তোমার হাত রাখো, সেটা সাদা পরিষ্কার উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে, এবার তোমার দুই হাত বুকে রাখো, ভয় থেকে মুক্ত হও, এই দুটি তোমার প্রতিপালকের দেয়া উজ্জ্বল নিদর্শন ফেরাউন ও তার সভাসদদের দেখানোর জন্যে, ওরা অবশ্যই সত্যত্যাগী সম্প্রদায়। মুসা বলল, হে আমার প্রতিপালক, আমি তো ওদের একজনকে হত্যা করেছি, আমার ভয় হয় ওরাও আমাকে হত্যা করবে, আর আমার ভাই হারুন আমার চেয়ে ভালো বলতে পারে, তাকে আমার সহযোগী করে দাও, সে আমাকে সমর্থন করবে, কারণ আমি আশঙ্কা করছি ওরা আমাকে মিথ্যাবাদী বলবে। আল্লাহ বললেন, আমি তোমার ভাইকে দিয়ে তোমার হাত শক্তিশালী করব, আর তোমাদের দুজনকেই বিশেষ শক্তি প্রদান করছি, ফলে ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমার নিদর্শনাবলীর জোরে তোমরা ও তোমাদের অনুসারীরা বিজয়ী হবে। মুসা যখন ওদের সামনে আমার সুস্পষ্ট নিদর্শনাবলী পেশ করল, তখন ওরা বলল, এ তো জাদুর ভেলকি আর কথার ভোজবাজি ছাড়া কিছুই নয়, এ ধরনের কথা আমাদের পূর্বপুরুষদের আমলেও কেউ শোনেনি। মুসা বলল, আমার প্রতিপালক ভালোভাবেই জানেন কে তার কাছ থেকে সত্য ধর্ম নিয়ে এসেছে আর কার ভবিষ্যৎ উজ্জ্বল, সীমা লঙ্ঘনকারীরা কখনো সফল হয় না। ফেরাউন বলল, হে সভাসদরা, আমি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য আছে বলে জানি না, হামান আমার জন্য ইট তৈরি করো এবং তা দিয়ে সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো, যাতে সেখানে উঠে আমি মুসার উপাস্যকে দেখতে পাই, তবে আমি মনে করি যে সে মিথ্যাবাদী। ফেরাউন ও তার দলবল অকারণে অহংকার করেছিল, মনে করেছিল কোনোদিন আমার কাছে ফিরে আসতে হবে না, দম্ভ চূর্ণ করে তাকে দলবল সহ সাগরে ডুবিয়ে দিলাম, জালেমদের পরিণতি এমনই হয়। আমি ওদের ক্ষমতা ও কর্তৃত্ব দিয়েছিলাম, কিন্তু ওরা মানুষকে জাহান্নামের পথে ডেকেছে, তাই ওদের ধ্বংস করে দিলাম, কিয়ামতের দিনও ওরা কোনো সাহায্যকারী পাবে না, এই পৃথিবীতে ওরা অভিশপ্ত হয়েছে আর মহাবিচার দিবসে ওরা হবে ঘৃণিত। পূর্ববর্তী পাপীদের বহু প্রজন্মের বিনাশের পর আমি মুসাকে কিতাব দিয়েছিলাম, মানুষের জন্যে আলোকবর্তিকা, পথ নির্দেশ ও রহমত স্বরূপ, যাতে করে তারা আমাকে স্মরণ করে। মুসাকে যখন আমি বিধিবিধান দিয়েছিলাম, তখন হে নবী, তুমি তো পাহাড়ের পশ্চিম পাশে উপস্থিত ছিলে না, না তুমি এর সাক্ষী ছিলে, বরং মুসার পর বহু প্রজন্ম এসেছে, বহু যুগ পার হয়ে গেছে। মদিয়ানবাসীদের যখন আমার বাণী শোনানো হয়, তখনও তো তুমি সেখানে উপস্থিত ছিলে না, আমি সেখানে রসুলদের পাঠিয়েছিলাম। মুসাকে যখন আমি আহ্বান করেছিলাম, তখনও তুমি তুর পাহাড়ের পাশে ছিলে না। হে নবী, আসলে এ তো তোমার প্রতিপালকের অনুগ্রহ, যাতে তুমি এসব সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার আগে কোনো রসুল আসেনি, আর তারাও যেন চিন্তা ভাবনা করে সত্যকে গ্রহণ করার সুযোগ পায়। রসুল না পাঠালে মহাবিচার দিবসে নিজ কৃতকর্মের পরিণতি হিসেবে কঠিন শাস্তির মুখোমুখি হয়ে ওরা ফরিয়াদ করত, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের কাছে কোনো রসুল পাঠালে না কেন? পাঠালে আমরা তোমার বিধিবিধান মেনে চলতাম ও বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতাম, কিন্তু আমার কাছ থেকে সত্য আসার পর এখন ওরা বলছে, মুসাকে যেভাবে নিদর্শন দেয়া হয়েছিল এ রসুলকে সেভাবে দেয়া হলো না কেন? কিন্তু মুসাকে যা কিছু দেয়া হয়েছিল তা মানতে কি ওরা অস্বীকার করেনি? ওরা বলেছিল, দুটোই জাদু, দু ধরনের, একটা আরেকটার পরিপূরক, আর বলেছিল আমরা কোনোটাই বিশ্বাস করি না। হে নবী, ওদের বলো, তোমরা সত্যবাদী হলে আল্লাহর কাছ থেকে এমন কিতাব আনো যা পথপ্রদর্শক হিসেবে এই দুয়ের অর্থাৎ তাওরাত ও কোরআনের চেয়ে উত্তম, আমি অবশ্যই সে কিতাব মেনে চলব। এরপরও যদি ওরা তোমার আহ্বানে সাড়া না দেয়, তাহলে জানবে ওরা শুধু ওদের প্রবৃত্তিরই অনুসরণ করছে, আল্লাহর পথ নির্দেশ অমান্য করে যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে তার চেয়ে বিভ্রান্ত আর কে হতে পারে? আল্লাহ জালিমদের পথ প্রদর্শন করেন না। অবশ্যই এখন আমি কোরআনকে মানুষের জন্যে ধাপে ধাপে নাজিল করেছি যাতে তারা এ থেকে শিক্ষা নিতে শেখে। আমি তো পূর্বে যাদের কিতাব দিয়েছিলাম তাদের মধ্যে যারা সুবিবেচক তারাও যাতে এর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে। বাস্তবে কি যখন তাদেরকে কোরআনের বাণী শোনানো হয় তখন তারা বলে, আমরা বিশ্বাস করলাম, এ তো আমাদের প্রতিপালকের কাছ থেকে নাজিল হয়েছে, আর আমরা তো আগে থেকেই আল্লাহতে সমর্পিত ছিলাম। এদের দুবার পুরস্কৃত করা হবে, প্রথমত প্রতিকূলতার মুখে ধৈর্য ধারণ করার জন্যে, দ্বিতীয়ত ভালো কাজ দ্বারা মন্দ কাজের মোকাবেলা করা, এবং আমি যে জীবন উপকরণ দিয়েছি তা থেকে দান করার জন্যে। আর যখন তারা কোনো ফালতু কথা শোনে তখন তারা সেখান থেকে দূরে সরে যায়, খুব শান্তভাবে বলে, আমাদের কাজের ফল আমরা পাব, তোমাদের কাজের ফল তোমরা পাবে, তোমাদের প্রতি সালাম, আমরা বোকার মতো বিতর্কে জড়াতে চাই না। হে নবী, তুমি চাইলে কাউকে সৎ পথে আনতে পারবে না, তবে যে ইচ্ছা করে আল্লাহ তাকে সৎ পথে আনেন, আর তিনি ভালো করেই জানেন কারা সৎ পথ অনুসরণ করতে চায়। এখন অনেকে বলে, আমরা যদি তোমার সৎ পথ অনুসরণ করি তাহলে তো আমাদের বাসভূমি থেকে উৎখাত হয়ে যাব, অথচ আমি কি তাদের এক নিরাপদ এলাকা প্রদান করিনি যেখানে আমার ইচ্ছায় ফলমূল সহ সকল জীবন উপকরণ চলে আসে? অথচ ওদের অধিকাংশই এ সত্য জানে না। একদা ধন সম্পত্তিতে গর্বিত, ভোগ বিলাসে মত্ত, কত জনপদকেই না আমি ধ্বংস করে দিয়েছি, পরে ওদের বাড়িঘরে বসবাস করার সুযোগ খুব কম মানুষই পেয়েছে, এত বিরান হয়ে গেছে তা, পার্থিব সব কিছুই শেষ হয়ে যাবে, থাকব শুধু আমি। হে নবী, তোমার প্রতিপালক রসুল না পাঠিয়ে কোনো জনপদকেই ধ্বংস করেননি, তিনি আগে সত্য মিথ্যার পার্থক্যকারী বাণীসহ রসুল পাঠিয়েছেন, তারপরও যখন এর অধিবাসীরা সত্য পথে না এসে দুরাচার অব্যাহত রেখেছে তখন তিনি তাদের বিনাশ করেছেন। হে মানুষ, মনে রেখো, তোমাদের এখন যা কিছু দেয়া হয়েছে তা পার্থিব জীবন উপভোগের উপকরণ ও মায়া, যা আল্লাহ এখনো তোমাদের জন্যে নিজের কাছে রেখেছেন তারও ভালো ও স্থায়ী। এরপরও কি তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করবে না? হে মানুষ, ভাবো, যাকে আমি উত্তম পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছি তার প্রাপ্তি কি কখনো সেই ব্যক্তির সাথে তুলনীয় হতে পারে যাকে পার্থিব ভোগ সম্ভারের কিছু উপকরণ দেওয়া হয়েছিল, আর মহাবিচার দিবসে যাকে অপরাধী হিসেবে হাজির করা হবে? মহাবিচার দিবসে তিনি ওদের জিজ্ঞেস করবেন, আমার সাথে যাদেরকে শরিক হিসেবে কল্পনা করতে সেই উপাস্যরা এখন কোথায়? যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তারা বলবে, হে আমাদের প্রতিপালক, এদেরকে আমরা পথভ্রষ্ট করেছিলাম কিন্তু কোনো হীন অভিপ্রায় নিয়ে করিনি, আমরা নিজেরাই পথভ্রষ্ট হয়েছিলাম আমাদের বাপদাদাদের দ্বারা, তাই ওদের স্বাভাবিকভাবেই পথভ্রষ্ট করেছি, ওদের দায়িত্ব থেকে প্রভু হয়ে তোমার কাছে অব্যাহতি চাচ্ছি, ওরা তো আমাদের উপাসনা করেনি। তখন ওদের বলা হবে, তোমাদের কল্পিত উপাস্যদের ডাকো, ওরা উপাস্যদের ডাকবে কিন্তু কোনো সাড়া পাবে না, তখন ওরা ওদের জন্য অপেক্ষমান যন্ত্রণাদায়ক শাস্তি দেখতে পাবে। হায়, যদি ওরা সৎ পথ অনুসরণ করত তাহলে এই শাস্তি এড়াতে পারত। মহাবিচার দিবসে তিনি ওদের জিজ্ঞেস করবেন, তোমরা আমার রসুলদের কি জবাব দিয়েছিলে? সেদিন আত্মপক্ষ সমর্থনে বলার জন্যে ওরা কোনো শব্দই খুঁজে পাবে না, এমনকি পরস্পর সলা পরামর্শ করতে পারবে না। তবে যে তবা করবে, বিশ্বাসের স্থাপন করবে এবং সৎকর্ম করবে, সে সফল হওয়ার প্রত্যাশা করতে পারে। মনে রেখো, তোমার প্রতিপালক যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। মানুষের জন্য সেই বিধিবিধানই তিনি পছন্দ করেছেন যা তাদের জন্য ভালো। এ ব্যাপারে অন্য কারো কোনো হাত নেই। নিশ্চয়ই আল্লাহ মহাপবিত্র, মহামহান এবং সমস্ত শরিকানার অনেক অনেক ঊর্ধ্বে। ওরা যা প্রকাশ করে বা ওদের অন্তর যা গোপন করে, নিশ্চয়ই তোমার প্রতিপালক তা সবই জানেন। কারণ তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। সৃষ্টির শুরুর সময় থেকে সৃষ্টির শেষ পর্যন্ত সকল প্রশংসা শুধুই তার। সর্বময় বিচার ক্ষমতাও শুধুই তার। তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে। হে নবী, ওদের জিজ্ঞেস করো, তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ যদি রাতের অন্ধকারকে কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করেন, তবে আল্লাহ ছাড়া এমন কোন উপাস্য আছে যে তোমাদের দিনের আলো এনে দিতে পারবে? তবু কি তোমরা সত্য স্বীকার করে নেবে না? ওদের আরো জিজ্ঞেস করো, তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ যদি দিনের আলোকে কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করেন, তবে আল্লাহ ছাড়া এমন কোন উপাস্য আছে যে তোমাদের বিশ্রামের জন্য রাতের আবির্ভাব ঘটাতে পারবে? তবু কি তোমরা সত্য স্বীকার করে নেবে না? তিনি করুণাবশত তোমাদের জন্য রাত ও দিনের ব্যবস্থা করেছেন যাতে তোমরা বিশ্রাম নিতে পারো। আর দিনে তার অনুগ্রহ সম্পদ থেকে তোমাদের প্রয়োজন অনুসারে সংগ্রহ করে শুকরগুজার হতে পারো। আর মনে রেখো, সেই মহাবিচার দিবসে তোমাদের তিনি জিজ্ঞেস করবেন, তোমরা আমার সাথে যাদেরকে শরিক করতে, তারা আজ কোথায়? তখন শরিককারীরা চুপ করে থাকবে। এরপর প্রত্যেক সম্প্রদায় থেকে আমি একজন রসুলকে সাক্ষী হিসেবে উপস্থিত করব। দুনিয়ায় এ দুরাচারীদের যারা বলেছিল, তোমরা যা দাবি করছ তার সপক্ষে প্রমাণ উপস্থিত করে, তখন এই পাপীরা বুঝতে পারবে আল্লাহ চূড়ান্ত সত্য, তিনি একমাত্র উপাস্য। আর তাদের কল্পিত উপাস্যরা সব উধাও হয়ে গেছে। সন্দেহ নেই, কারণ ছিল মুসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের উপরই জুলুম করতে শুরু করল। আসলে আমি তাকে এত বেশি ধন সম্পত্তি দিয়েছিলাম যে একদল লোকের পক্ষেও সিন্ধুকের চাবিগুলো বহন করা কষ্টসাধ্য ছিল। স্মরণ কারু, তার সম্প্রদায় তাকে বলেছিল, অহংকার করো না, আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে আখিরাতের কল্যাণ অনুসন্ধান করো। অবশ্য পার্থিব বৈধ ভোগ সম্ভোগ থেকে নিজেকে আলাদা রাখার প্রয়োজন নেই। আল্লাহ যেমন তোমাকে অনুগ্রহ করেছেন, তেমনি তুমিও মানুষের প্রতি সদয় হও। আর জমিনে ফাসাদ সৃষ্টি করো না, আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের অপছন্দ করেন। কারণ জবাবে বলল, এই ধন সম্পত্তি তো আমি আমার নিজস্ব জ্ঞান বলে অর্জন করেছি। আল্লাহ বলেন, সে কি জানে না যে তার চেয়েও ধনশালী ও শক্তিশালী বহু প্রজন্মকে আল্লাহ ইতোপূর্বে ধ্বংস করে দিয়েছেন? আসলে দুরাচারীরা অহংকারে এত ডুবে থাকে যে তারা মনে করে তাদের অপরাধ সম্পর্কে কখনো জবাবদিহি করতে হবে না। কারণ তার সম্প্রদায়ের সামনে সবসময় শান শকাতের প্রদর্শনীতে মত্ত থাকত। পার্থিব ভোগ বিলাস আকাঙ্ক্ষীরা তাকে দেখলেই বলত, আহা, কারুনকে যা দেয়া হয়েছে আমাদেরও যদি তা দেয়া হতো, আসলে সে কত ভাগ্যবান। কিন্তু সত্যিকার জ্ঞানীরা তখন ওদের বলল, হায়, তোমাদের বক্তব্যের জন্য দুঃখ হয়। আসলে যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে তাদের জন্য আল্লাহর পুরস্কারই উত্তম। সকল প্রতিকূলতার মুখে সবরকারী ছাড়া কেউ এ পুরস্কার পাবে না। শেষ পর্যন্ত আমি কারুনকে তার প্রাসাদ সহ ভূগর্ভে বিলীন করে দিলাম। সে না নিজেকে রক্ষা করতে পেরেছে, না কোনো দল আল্লাহর শাস্তির বিরুদ্ধে তাকে সাহায্য করতে পেরেছে। ঘটনার আগের দিন পর্যন্ত যারা তার মতো হওয়ার জন্য লালায়িত ছিল, তারা তখন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলল, হায়, আমরা ভুলে গিয়েছিলাম যে আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার জীবন উপকরণ বাড়ান, যাকে ইচ্ছা তার জীবন উপকরণ হ্রাস করেন। আমাদের প্রতি সদয় না হলে আল্লাহ আমাদেরকেও মাটিতে বিলীন করে দিতেন। আমরা সচক্ষেই দেখলাম সত্য অস্বীকারীরা কখনো সফল হয় না। আখেরাতে শান্তির প্রাসাদ তো তাদের জন্য নির্দিষ্ট যারা পৃথিবীতে উদ্ধত হয় না, জমিনে ফাসাদ সৃষ্টি করে না। চূড়ান্ত কল্যাণ তো শুধু আল্লাহ সচেতনদের জন্যে। মহাবিচার দিবসে সৎকর্ম নিয়ে যে উপস্থিত হবে, সে তার কর্মের চেয়েও উত্তম প্রতিফল লাভ করবে। আর যে মন্দ কাজ নিয়ে উপস্থিত হবে, সে কাজ অনুপাতে শাস্তি পাবে। হে নবী, কোরআনের বিধান অনুসরণ যিনি তোমার উপর ফরজ করেছেন, তিনি অবশ্যই তোমাকে চূড়ান্ত গন্তব্যে ফিরিয়ে আনবেন। যারা সত্য অস্বীকার করছে তাদের বলো, আমার প্রতিপালক খুব ভালো করে জানেন কে সত্য ধর্ম নিয়ে এসেছে আর কে সুস্পষ্ট বিভ্রান্তিতে লিপ্ত। তুমি কখনো মনে করনি যে তোমার উপর এ কিতাব নাজিল হবে? এ তো স্রেফ তোমার প্রতিপালকের অনুগ্রহ। অতএব কখনো সত্য অস্বীকারীদের সাহায্যকারী হল না। আর তোমার উপর আল্লাহর বাণী নাজিল হওয়ার পর তা পালনে যেন কোনো কিছুই তোমাকে নিবৃত্ত করতে না পারে, বরং তুমি তোমার প্রতিপালকের দিকেই সবাইকে আহ্বান করো আর সর্বাবস্থায় শরিককারীদের মধ্যে সামিল হওয়া থেকে বিরত থাকো। কখনো আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্যকে ডেকো না, কারণ তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ ছাড়া সব কিছুই ধ্বংসশীল। সার্বভৌমত্ব ও এখতিয়ার শুধুই তাঁর। শেষ পর্যন্ত তাঁর কাছেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে।